বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, 12 মে, 29 বৈশাখ এবং ফার্সি 22 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্জে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর চীনের সহায়তায় বাংলাদেশে করোনা ভ্যাকসিন উৎপাদনে ঢাকার আগ্রহ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর প্রাত্যহিক আয়োজন রমজান উপলক্ষে থাকবে রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদের সংখ্যা বেড়ে 53, প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় 6 ইহুদিবাদী খতম। নজিরবিহীনভাবে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ফিলিস্তিনি যোদ্ধারা, হামাস নেতা বললেন যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শোক ও সমবেদনা জানিয়ে মাহমুদ আব্বাসকে চিঠি। এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। গাজায় ইসরায়েলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে 53 জনে পৌঁছেছে। আহত হয়েছেন 300-এরও বেশি ফিলিস্তিনি। শহীদদের মধ্যে 14 শিশু ও 3 নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। দখলদার ইহুদিবাদী জঙ্গি বিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে। শহীদদের মধ্যে ইসলামী জিহাদের 3 জন প্রতিরোধ যোদ্ধা রয়েছেন। তবে ইসলামী জিহাদ বলেছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে, তারা কোনোভাবেই পিছু হটবে না। গাজা থেকে ইসরায়েলে 1,500 ক্ষেপণাস্ত্র ও রকেট ছোঁড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে। এদিকে ইসরায়েলি দৈনিক হারেজ আজ জানিয়েছে ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের 6 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনিদের হামলায় গোটা ইসরায়েলের জীবনযাত্রাই ব্যাহত হচ্ছে বলে ইসরায়েলি পত্রিকায় স্বীকার করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল জঙ্গি বিমানের সাহায্যে একের পর এক বোমা হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় 100 বার বিমান হামলা চালিয়েছে। জবাবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো ব্যাপকভাবে রকেট হামলা চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত ফিলিস্তিনি সংগঠনগুলো 1,000-এরও বেশি রকেট হামলা চালিয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেড জানিয়েছে তারা আজ তেল আবিব আশকেলন বীর, শেবা ও সেদ্রাতে 100 রকেট ছড়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম জানিয়েছে, আজ সকালে তারা ইসরায়েল অভিমুখে 210 রকেট ছড়েছে। ইহুদিবাদী বাহিনীও জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর সোমবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে 1000-এরও বেশি রকেট ছড়েছে। ইসরায়েলি সেনারা স্বীকার করেছে যে রকেট ভূপাতিত করার ক্ষেত্রে আয়রন ডোম খুব একটা কার্যকর বলে প্রমাণিত হয়নি। ফিলিস্তিনিদের ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি জিপে আঘাত হেনেছে। এর ফলে একজন ইহুদিবাদী নিহত ও অন্তত 3 আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের জিপে ফিলিস্তিনি কর্নেট ক্ষেপণাস্ত্রের আঘাতের সত্যতা স্বীকার করলেও হতাহতদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাতিফ হাসারা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর জিপে ট্যাঙ্ক বিধ্বংসী কর্নেট ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি গাজা থেকে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের এই এলাকায় ফিলিস্তিনিদের অন্যান্য ক্ষেপণাস্ত্রের হামলাও অব্যাহত রয়েছে বলে টাইমস অব ইসরায়েল পত্রিকার এক সাংবাদিক জানিয়েছেন। হামাস এক বিবৃতিতে বলেছে, তারা 2 কর্নেট ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 ইহুদিবাদী আহত হয়েছে বলে কোনো সূত্র জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে তার সংগঠনের যোদ্ধারা। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াই করতে হামাস যোদ্ধারা দৃঢ়চেতা অবস্থানে রয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরায়েল যতদিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার ঘৃণ্য অপরাধযজ্ঞ বন্ধ না করবে এবং পবিত্র জেরুজালেম আল কুদ শহর ও আলাকসা মসজিদের উপর দখলদারিত্বের অবসান না ঘটাবে ততদিন পর্যন্ত হামাস যোদ্ধারা প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, পবিত্র জেরুজালেম ও আল আকসা মসজিদ রক্ষায় আমরা বিজয় লাভ করেছি এবং যুদ্ধ কিংবা শান্তি যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি। ফিলিস্তিন ইসরায়েল পরিস্থিতি নিয়ে আরও কিছু খবর থাকছে সংবাদের পরের অংশে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার বরং মানবিক আচরণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। আজ বুধবার দুপুরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের সাথে কথা বলার পরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, যে রাজনৈতিক দলটি দীর্ঘকাল সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, সেই দলটির হাতেই গত এক যুগ ধরে এদেশের মানুষ যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে এটা ধারণার বাইরে। মির্জা ফখরুল বলেন, এদেশে কেউই নিরাপদ নয়, এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে চলে গেছে যে রাজনৈতিক নেতাকর্মীদের তো বটেই, সাধারণ মানুষের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। সারা দেশে একটা ত্রাসের রাজত্ব চলছে। ওদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেনি, বরং মানবিক আচরণ করেছে। পক্ষান্তরে বিএনপি প্রতিহিংসাপূর্ণ এবং বিদ্বেষপূর্ণ রাজনীতি করে চলছে। আজ বুধবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, এ কোন রাজনীতি চলছে বাংলাদেশে? বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপির আন্দোলনে নয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের।
ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আল আকসা মসজিদ কমপ্লেক্সে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়েছেন তিনি। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে সম্প্রতি আল আকসা মসজিদ কমপ্লেক্সে নিরীহ মুসলমান ও বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার গভীর দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করছে। সন্ত্রাসী হামলার শিকার আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় 9 শিশুসহ 24 জন ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। আজ বুধবার রেডিও তেহরানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পবিত্র রমজান মাসের শেষ লগ্নে এসে বর্বর, অসভ্য ও পৃথিবীর মধ্যে সবথেকে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমরা তীব্র ভাষায় ইসরায়েলের ওই অমানবিক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ইসরায়েল মসজিদুল আকসা ও বাইতুল মুকাদ্দাস ক্যাম্পাস থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নিক এবং ফিলিস্তিনিদের নিরীহ মানুষদের উপরে অত্যাচার বন্ধ করুক। এ প্রসঙ্গে মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
আমরা বিশ্বের সমস্ত মানবতাবাদী মানুষের কাছে দাবি জানাব, আবেদন জানাব, তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াক এবং ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানাক। একই সঙ্গে আমাদের দেশের বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করব যে তারা ইসরায়েলের অপকর্মের তীব্র ভাষায় নিন্দা জানাক,
বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, আমাদের দেশ বরাবরই গান্ধীবাদী নেতা থেকে শুরু করে কংগ্রেসি নেতা, কংগ্রেস সরকার এবং অকংগ্রেসি সরকার সকলেই বরাবর ইসরায়েলের বিরোধিতা করে এসেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের বিজেপি শাসিত সরকার ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্রকে সমর্থন করছে বলেও মোহাম্মদ কামরুজ্জামান মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ফিলিস্তিন প্রসঙ্গ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল শুধু শক্তির ভাষা বোঝে, কাজেই ফিলিস্তিনি জনগণকে শত্রুর মোকাবিলায় নিজেদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে হবে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী অপরাধীদেরকে আত্মসমর্পণ ও সহিংস আচরণ বন্ধ করতে বাধ্য করার জন্য ফিলিস্তিনি জনগণকে তাদের প্রতিরোধ শক্তি ও সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, বিশ্ববাসীর চোখের সামনে ইহুদিবাদীদের নৃশংস অপরাধযজ্ঞ ও সহিংসতা চলছে, অথচ নিছক নিন্দা জানানো ছাড়া কেউ কিছু করছে না। আয়াতুল্লাহ উজমা খামেনেই ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি তাদেরকে দুর্বল ও হীনমন্য হয়ে না থেকে প্রবল শক্তি সঞ্চয় করার আহ্বান জানান। এদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে বাইতুল মুকাদ্দাস ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হত্যা নৃশংসতার নিন্দা জানিয়ে একথা বলেন। রুহানি আরও বলেন, বর্তমানে মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতার ক্ষেত্রে প্রায় একা হয়ে পড়েছে। ফিলিস্তিনের প্রতিবেশী মুসলিম দেশগুলো পর্যন্ত নীরব রয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, মিশর ও জর্দানের মতো বড় দেশ এবং অন্য প্রতিবেশীরা কেন এই জুলুমের বিষয়ে কিছুই বলছে না। আফগানিস্তানের স্কুলে হামলা চালিয়ে নিরাপরাধ ছাত্রীদের হত্যার নিন্দা জানিয়ে রুহানি বলেন, যারা এই ধরনের অবিশ্বাস্য অপরাধ করছে তারা ইসলামের মারাত্মক ক্ষতি করছে, তারা ইসলাম ধর্মের বদনাম সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েলের মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তিনি আজ এক টুইটার বার্তায় একথা বলেন। ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের সামনে আয়রন ডোম কাজে আসেনি বলে তিনি মন্তব্য করেন। আলি শামখানি আরও বলেন, ফিলিস্তিনের বিপ্লবী তরুণরা নিরাপত্তা সংক্রান্ত হিসাব নিকাশ বদলে দিয়েছে। তারা যুদ্ধের ময়দানকে দখলদারদের প্রাণকেন্দ্র পর্যন্ত বিস্তৃত করেছে। পবিত্র বাইতুল মোকাদ্দাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা ও উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গাজা থেকে দখলদার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে প্রতিরোধ সংগ্রামীরা। এর ফলে ইহুদিবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি বাস্তবায়নে শুধু যে ইসরায়েল বাধা সৃষ্টি করছে তাই নয়, একই সঙ্গে এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সমানভাবে দায়ী। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে আলকুচ শহরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে লিখেছে, ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি বাস্তবায়নে শুধু যে ইসরায়েল বাধা সৃষ্টি করছে তাই নয়, একই সাথে এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সমানভাবে দায়ী। দৈনিকটির প্রতিবেদনে আলকুচ ও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করে আরও বলা হয়েছে, বর্তমান জো বাইডেন প্রশাসনের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলি আগ্রাসনের কোনো নিন্দা জানায়নি, বরং ইসরায়েলে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে এবং দাবি করেছে নিজ স্বার্থ রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। যুক্তরাষ্ট্রের অতীত সরকারগুলোর মতো বর্তমান বাইডেন প্রশাসনও সরাসরি ইসরায়েলের পক্ষে কথা বলছে এবং ইসরায়েলের স্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে আলকুচ, পূর্ব বাইতুল মোকাদ্দাস ও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পক্ষে সাফাই গাইছে। আমেরিকার সব সরকারই ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে এবং অবৈধ ও দখলদার এই সরকারকে অস্ত্র ও অর্থ দিয়ে সব রকম সাহায্য করছে। মার্কিন সমর্থন নিয়েই ইসরায়েল অবৈধভাবে ইহুদি উপশহর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে মার্কিন সরকার সবসময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের হয়ে কাজ করছে, যাতে তেল আবিবের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে না পারে। পর্যবেক্ষকরা বলছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের অন্তঃসমর্থনের কারণেই গোটা ফিলিস্তিন ভূখণ্ডে বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক শাবলি তালহামি বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে কোনো ধরনের পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে না, বরং তারা ইসরায়েলের সমস্ত অপকর্মের শরিক এবং শান্তি প্রতিষ্ঠার সমস্ত উদ্যোগকে তারা থামিয়ে দিয়েছে। গত 70 বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে সমর্থন দিয়ে এলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে নজিরবিহীন কাজ করেছেন। যাই হোক, মার্কিন সবুজ সংকেত পেয়ে দখলদার ইসরায়েল কুচ শহরে ফিলিস্তিনিদের উপর এমনভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে যাতে সেখানে একচ্ছত্রভাবে কেবল ইহুদিদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। কিন্তু ফিলিস্তিনিরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় ওয়াশিংটন ও তেল আবিব হতবিহ্বল হয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চীন চাইলে তাদের সাহায্য নিয়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদন করতে পারে। চীনের কাছ থেকে পাওয়া সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের বিস্তারিত প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবার আগ বাড়িয়েই বলেছেন, চীন চাইলে তাদের সাহায্য নিয়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদন করতে পারে। আমাদের এই টিকা তৈরির সামর্থ্য আছে, চীন থেকে র ম্যাটেরিয়াল এনে কো প্রোডাকশনে যেতে পারি, আর এটা করা সম্ভব হলে তা দুদেশের জন্যই উইন উইন সিচুয়েশন থাকবে। চীনের কাছ থেকে পাওয়া সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় আজ বুধবার বেলা 11:30 দিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে উপহার হিসেবে এই টিকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিবিং বলেছেন, চীনে করোনা টিকার চাহিদা রয়েছে, কিন্তু এরপরও চীন সরকার তার বন্ধুরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, সাহায্যের সর্বোচ্চ চেষ্টা করছে। চীনা রাষ্ট্রদূত বলেন, বিপদের দিনের বন্ধুই সত্যিকারের বন্ধু। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিকের কথা উল্লেখ করে বলেন, আমরা তাদের কাছ থেকে আরও টিকা পেতে চাই। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেবল টিকা গ্রহণ করলেই করোনা থেকে মুক্ত থাকা যাবে না, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
যখন প্রথম ওয়ানে করোনা ভাইরাস দেখা দিল এবং সেখান থেকে ছড়িয়ে গেল চায়নাতে এবং সারা বিশ্বে, আমরা আমাদের মতো করে যতটুকু আমাদের সম্ভব ছিল আমরা কিছু মেডিকেল কিছু জিনিসপত্র আমরা উপহার হিসাবে চায়নাকে আমরা দিয়েছিলাম। আজকে একই ভাগ ওনারা রেসিপ্রোকেট করলেন, আমাদের এই বন্ধুত্ব ওনারা আবার আমাদেরকে দেখালেন যে 5 লক্ষ ভ্যাকসিন জমা দিলেন।
এদিকে মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 40 জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,045 জন। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন আরো 1,140 জন, এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 777,397 জন।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক আলোচনা।
খোদা প্রেমের অনন্য উৎসব
শ্রোতা বন্ধুরা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 29তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ পবিত্র এবারের রমজানের সম্ভবত শেষ দিন। মহান আল্লাহ যেন এই রমজানকেই আমাদের জীবনের শেষ রমজান না করেন। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, আর যদি চাঁদ দেখা না যায় তবে আগামীকাল 30শে রমজান এবং পরশু পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে। ঈদুল ফিতর হচ্ছে এক মাস ব্যাপী সিয়াম সাধনার পুরস্কার তথা বড় ইফতার। সংযম সাধনার ফলে মানুষ যখন সব ধরনের পাপ প্রবৃত্তিকে দমন করার ক্ষমতা অর্জন করে, তার প্রকৃত মানবীয় প্রকৃতি বা পবিত্র ফিতরাতকে ফিরে পাবে, তখনই তার জন্য অপেক্ষা করবে পবিত্র ঈদ। আর এজন্যই আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলাম বলেছেন, যে দিনটিতে মানুষ কোনো পাপ করে না সেদিনটি তার জন্য প্রকৃত ঈদের দিন। গত কয়েক পর্বের আলোচনায় আমরা জেনেছি ধৈর্য হচ্ছে পাপ বর্জনের অন্যতম প্রধান উপায় এবং রমজান ও রোজা আমাদের ধৈর্য শেখায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হচ্ছে ধৈর্যের মাস এবং নিঃসন্দেহে ধৈর্যের পুরস্কার হল বেহেশত। এক মাস ধরে পানাহার ও যৌন প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ বড় ধরনের ধৈর্যেরই চর্চা।
হজরত ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম বলেছেন, যখনই তোমাদের উপর কোনো বিপদ বা কষ্ট নেমে আসে তখন রোজা রাখো, কারণ মহান আল্লাহ ধৈর্যের মাধ্যমে সাহায্য অন্বেষণ করো বলে পবিত্র কোরআনে যে বক্তব্য রেখেছেন তাতে ধৈর্য বলতে আসলে রোজাকে বোঝানো হয়েছে। পবিত্র রমজানের রোজার মূল লক্ষ্য হল খোদা সচেতনতা অর্জন করা, আর এই গুণ অর্জনের জন্য জরুরি মহান আল্লাহকে ভালোভাবে চেনা ও জানা, এবং এরই আলোকে মহান আল্লাহর উপর সব বিষয়ে পরিপূর্ণ ভরসা করা সহ আরও জরুরি অনেক গুণ অর্জন করা। মহান আল্লাহ সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞানী ও সব বিষয়ে সবচেয়ে শক্তিশালী, চিরঞ্জীব এবং অসীম শক্তির অধিকারী হয়। একমাত্র তার উপরই সব বিষয়ে পরিপূর্ণভাবে ভরসা করা বা নির্ভর করা যায়।
উপাস্য হিসেবে বিবেচিত প্রতিমা বা মূর্তি ভাঙার কারণে নমরুদ যখন হজরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের ব্যবস্থা সম্পন্ন করে, তখন জিব্রাইল ফেরেশতা হজরত ইব্রাহিমের কাছে এসে বলেন, আমি কি আপনার জন্য কিছু করতে পারি বা আমার সাহায্য কি আপনি প্রত্যাশা করছেন? তখন মহান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাকারী তথা পরিপূর্ণ তাওয়াক্কুলের অধিকারী ওই মহান নবী বললেন, তোমার সাহায্য চাই না, তবে মহান আল্লাহর সাহায্যের প্রত্যাশা করছি। এ সময় হজরত জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালামকে একটি আংটি দেন যাতে লেখা ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই এবং মুহাম্মদ হচ্ছেন তাঁর রাসূল। আমার পিঠকে ঠেকালাম তথা ভর করলাম আল্লাহর উপর, আমার কাজকে আল্লাহর নির্ভরতার উপর সোপর্দ করলাম ও আমার বিষয়গুলোকে আল্লাহর উপর ছেড়ে দিলাম। হযরত ইব্রাহিম এই আংটি আঙ্গুলে পড়লেন এবং এরপর সূরা তাওহীদ বা ইখলাসে উল্লেখিত মহান নামগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া ওয়াহিদ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মাল্লামি আলিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এরপর হযরত ইব্রাহিম আল্লাহর রহমতের ওয়াসিলাই অগ্নিকুণ্ড থেকে রক্ষার আবেদন জানালেন মহান আল্লাহর কাছে।
এই সময় মহান আল্লাহ আগুনকে বললেন, ইব্রাহিমের জন্য শীতল ও স্বস্তিদায়ক হয়ে যাও। নমরুদ তখন শীতল হয়ে পড়া অগ্নিশিখার মধ্যে ইব্রাহিমের অবস্থা দেখে শিরক যুক্ত বিশ্বাস নিয়েই তার আশপাশের সবাইকে বলল, কেউ যদি নিজের জন্য উপাস্য গ্রহণ করে তখন তার উচিত ইব্রাহিমের উপাস্যের মতো উপাস্যই গ্রহণ করা। অর্থাৎ ইব্রাহিমের খোদা যে সর্বশক্তিমান ও তিনি তার বিশ্বাসী বান্দাকে যে একাকী ছেড়ে দেন না বরং সাহায্য করেন তা নমরুদ স্বীকার করতে বাধ্য হয়েছিল। মহান আল্লাহর উপর ভরসা মানুষকে দেয় দৃঢ়শান্তি ও টেনশন থেকে মুক্তি। হিজরতের সময় মহানবী যখন সৌর গিরিগুহায় আশ্রয় নেন মক্কার কাফেরদের চোখ এড়ানোর জন্য, তখন সঙ্গী এই বলে আতঙ্কের কথা জানান যে ওরা তো অনেক ব্যক্তি আর আমরা মাত্র দুজন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভয় পেও না, মহান আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এ সময় মহানবী পরিপূর্ণ প্রশান্ত ও মুক্তির ব্যাপারে নিশ্চিত ছিলেন।
হযরত মুসা নবী যখন বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য মিশর থেকে তাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন ও নীল দরিয়ার তীরে উপস্থিত হলেন, তখন তার সঙ্গীদের অনেকেই ভীত চকিত দৃষ্টিতে তাদেরকে গ্রেপ্তার করতে ছুটে আসা ফেরাউন ও তার দলবলের দিকে তাকাচ্ছিল এবং আতঙ্কিত হয়ে বলছিল, ওরা তো আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ আমাদের ধরে ফেলল প্রায়। কিন্তু এ সময় মহান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস ও ভরসার অধিকারী হযরত মুসা বললেন, কখনো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন ও তিনি আমাদের পথ দেখাবেন বা মুক্তির ব্যবস্থা করবেন। এ সময় আল্লাহর নির্দেশে মুসা নবী তাঁর লাঠি দিয়ে নীল নদের উপর আঘাত হানলে তাতে শুকনো পথ তৈরি হয়ে যায় এবং মুসা নবীর সব সঙ্গী নদ পার হয়ে যায়। অন্যদিকে ফেরাউন ও তার সেনাদল এবং দলবল ওই পথে নদীর মাঝামাঝি এলাকা পর্যন্ত পৌঁছলে চারদিক থেকে আবারও পানি এসে তাদের ডুবিয়ে মারে।
বর্তমানে করোনা মহামারীর ভয়ে অনেকে আতঙ্কিত হয়ে আল্লাহর উপর ভরসা করার কথাও ভুলে গেছেন এবং ভয় ও আতঙ্কেই তারা অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে মহান আল্লাহর উপর ভরসাকারীরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মহান আল্লাহর উপর ভরসা করে সব কাজ করে যাচ্ছেন, এমনকি অসুস্থদের সেবাও করে যাচ্ছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রোজার বরকতে তার উপর পরিপূর্ণ ভরসাকারী হওয়ার তৌফিক দান করুন। এবারে শোনা যাক অর্থসহ 29তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ আমাকে তোমার রহমত দিয়ে ঠেকে দাও, গুনাহ থেকে মুক্তি সহ আমাকে সাফল্য দান করো, আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে, হে ইমানদার বান্দাদের প্রতি দয়াবান।
রমজান উপলক্ষে রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব শীর্ষক বিশেষ আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 12 মে বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম বিশ্লেষণ। হাই বিশ্ব, জবাব চাওয়ার কেউ নেই। প্রথম আলো যুগান্তরের শিরোনাম, নিরন্ন মানুষের হাহাকার, তেমন কোনো উদ্যোগ নেই ত্রাণে। কালের কণ্ঠের শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, মির্জা ফখরুল। ভারতীয় ভ্যারিয়েন্ট কঠিন বিপদ দেখছেন বিশেষজ্ঞরা, মানব জমিন। 8 জনের বিরুদ্ধে মামলা, বাবুলের পরকীয়ার সম্পর্ক ছিল মিতুর বাবা। প্রথম আলো আনভিরে মুনিয়ার হত্যাকারী, মানব কণ্ঠ। ভারতের শিরোনাম শুভেন্দুকে জবাব দেবে নন্দীগ্রাম, হুঙ্কার সুফিয়ানের রুখতে তৈরি প্রলয়। আজকাল ইচ্ছাকৃতভাবেই ছড়ানো হয়েছিল করোনা ভাইরাস, চীনা বিজ্ঞানীর দাবি ঘিরে চাঞ্চল্য। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরেবার বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ইহুদিবাদী ইসরায়েল আল কুদস শহরের একটি শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ করার চেষ্টা করছে এবং মুসলমানদের প্রথম কেবলা আলেক্সা মসজিদে বারবার হামলা চালাচ্ছে। এ অবস্থায় ফিলিস্তিনের হামাস সহ প্রতিরোধ সংগঠনগুলো রুখে দাঁড়িয়েছে এবং এ মুহূর্তে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। বিষয়টি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। ইহুদিবাদ ইসরায়েলের সেনারা প্রায় পুরো রমজান মাস জুড়েই আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের নানাভাবে বাধা দিয়েছে, তাদের উপরে হামলা চালিয়েছে। এরপরে পবিত্র জেরুজালেম শহরের জাদ্রা শরণার্থী শিবিরে সেখানে ফিলিস্তিনি যে সমস্ত নাগরিক রয়েছে তাদেরকে বের করে দেওয়ার জন্য ইসরায়েল একটি আদালতকে ব্যবহার করে নির্দেশনা নিয়েছে, এবং সেই নির্দেশ মোতাবেক জাদ্রা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের বের করে দেওয়ার চেষ্টা করছে। তো এই যে বর্বরতা আগ্রাসন ফিলিস্তিনিদের বিরুদ্ধে, তাদের মিনিমাম কোনো নাগরিক অধিকার মানবাধিকার কোনো কিছুই থাকছে না, এই অবস্থায় ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো এর প্রতিবাদ করে আসছিল। মুসলিম বিশ্ব থেকেও প্রতিবাদ করা হচ্ছে, যদিও কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে এবং তারা কোনো কিছু বলছে না। এই অবস্থায় ফিলিস্তিনের হামাস এবং জিহাদ আন্দোলন সহ আরও যে সমস্ত প্রতিরোধকামী সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে সশস্ত্র সংগঠন, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে একটা সময়সীমা দেওয়া হয়েছিল যে আল-আকসা মসজিদ থেকে এই সময়ের ভেতরে সেনা সরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এবং হামাসের এই কথাকে পাত্তা দেয়নি ইসরায়েল, যার কারণে পরে হামাস সামগ্রিক ঘটনার প্রতিবাদে হামাস ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গাজায়। সামগ্রিকভাবে এখন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যুদ্ধ চলছে বলা যায়। এরই মধ্যে আমরা খবর পেয়েছি 1000-এর বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলো। আর ইসরায়েল একের পর এক গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে, তাদের তো বড় অস্ত্র বিমান। এখানে আসার যে কথাটা সেটা হচ্ছে এই যে একটা সময় ফিলিস্তিন নিপীড়িত নিষ্পেষিত ছিল, ইসরায়েলের কামান বিমান হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিরা নিতান্তই অসহায়ের মতো মারা গেছে, বড় জোর পাথর মেরেছে, ইট পাটখেল ছুঁড়েছে। এখন আসার যে কথাটা সেটা হচ্ছে যে ফিলিস্তিনকে যদি মুক্ত করতে হয় তাহলে হামাসের মতো সশস্ত্র সংগঠন প্রয়োজন, এবং প্রতিরোধ যুদ্ধ ছাড়া ইসরায়েল কোনো মতেই ফিলিস্তিনিদের কোনো অধিকার দেবে না, এমনকি ফিলিস্তিনের অস্তিত্ব তারা মেনে নিতে চায় না। এই অবস্থায় হামাস জিহাদ আন্দোলন সহ যে সমস্ত প্রতিরোধকামী সংগঠনগুলো প্রতিরোধ যুদ্ধ শুরু করেছে, এটি মুসলমানদের জন্য বিরাট আশার দিক।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। শুভেন্দুকে জবাব দেবে নন্দীগ্রাম, হুঙ্কার সুফিয়ানের রুখতে তৈরি প্রলয়, আসকালারিয়া শিরোনামের খবরে লেখা হয়েছে, নন্দীগ্রামের মাটিতে পা দিলেই শুভেন্দু অধিকারীকে ঘিরে দেখানো হবে বিক্ষোভ, দাবি নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের। রীতিমতো গর্জে উঠলেন একদা জমি আন্দোলনের সঙ্গে যুক্ত এই তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন, নন্দীগ্রামের মানুষ আর চান না শুভেন্দু অধিকারীকে, উনি চক্রান্ত করে ভোটে হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যা নন্দীগ্রামের মানুষ মেনে নিতে পারেনি, তাই এবার শুভেন্দু অধিকারী এলাকায় ঢুকলেই শুরু হবে বিক্ষোভ, আর এখানকার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন উনি, ধর্মীয় ভেদাভেদ তৈরি করতে চাইছেন নন্দীগ্রামের মানুষের মধ্যে। তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা প্রলয় পাল। তৃণমূল যদি অন্যায়ভাবে বাধা সৃষ্টি করতে আসে সেক্ষেত্রে আমরা বিজেপির কর্মী সমর্থকরাও রুখে দেওয়ার জন্যে তৈরি আছি। ইচ্ছাকৃতভাবেই ছড়ানো হয়েছিল করোনা ভাইরাস, চীনা বিজ্ঞানীর দাবি ঘিরে চাঞ্চল্য আজকাল গণশক্তি ও সংবাদ প্রতিদিন সহ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে। ইচ্ছাকৃতভাবেই পরিবেশে ছড়ানো হয়েছিল করোনা ভাইরাস, এ ব্যাপারে নাকি গুরুত্বপূর্ণ নথি রয়েছে মার্কিন বিদেশ দপ্তরের হাতে, যদিও বেইজিং স্বাভাবিকভাবেই এমন অভিযোগ দৃঢ়ভাবে নস্যাৎ করে দিয়েছিল। কিন্তু চীনের এক ভাইরাস বিশেষজ্ঞ লি মেং ইয়ান ফের অভিযোগ করলেন, লাল ফৌজের গবেষণাগার থেকে জীবাণুযুদ্ধের মহড়া হিসেবেই ওই মারণ ভাইরাস পরিবেশে ছড়িয়ে দেয়া হয়েছিল। তাঁর দাবি, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়া এবং সেই সঙ্গে প্রতিপক্ষ দেশগুলোর চিকিৎসা কাঠামোকেই নড়বড়ে করে দেয়াই লক্ষ্য ছিল বেইজিংয়ের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা সূরা দুখানের 28 থেকে 36 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সূরার 28 ও 29 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
كَذَلِكَ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ
এরূপ ঘটনাই ঘটেছিল এবং আমি তাদের সকল সম্পদের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। অতঃপর আকাশ ও পৃথিবী ওদের জন্যে অশ্রুপাত করেনি এবং ওদেরকে অবকাশও দেয়া হয়নি।
ফেরাউনের ঘটনার শেষাংশে এই দুই আয়াতে বলা হচ্ছে, ফেরাউন ও তার সঙ্গীরা নীল নদে ডুবে মারা গেলে তাদের রেখে যাওয়া ক্ষমতার মসনদ, সম্পদ ও রাষ্ট্র বনি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে। বনি ইসরায়েল জাতি বিনাশ্রমে একটি বিশাল দেশ ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়। সূরা শুয়ারায় যেমনটি বলা হয়েছে, ফেরাউনের পতন হওয়ার পর বনি ইসরায়েল জাতির একাংশ মিশরে ফিরে যায় এবং সেখানকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। এর পরের আয়াতে বলা হচ্ছে, নিজ দেশের জনগণ ও বনি ইসরায়েল জাতির উপর ফেরাউনের অত্যাচার এত বেশি ছিল যে যখন সে পৃথিবীর বুক থেকে সমূলে উৎপাটিত হয়ে যায় তখন তার জন্য কারো মন কাঁদেনি এবং তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কোনো মানুষ পৃথিবীতে ছিল না। তার মৃত্যুতে আসমান ও জমিন হাঁপ ছেড়ে বেঁচেছে এবং বিন্দুমাত্র ব্যথিত হয়নি।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, অত্যাচারী শাসকদের পতন আল্লাহ তাআলার একটি চিরায়ত রীতি যাতে সব যুগের মানুষের জন্য রয়েছে শিক্ষা। দুই, সৃষ্টিজগতের সব কিছুর মধ্যে অনুভূতি ও চেতনা রয়েছে। শুধু মানুষ নয় বরং জড় পদার্থগুলোর মধ্যেও অত্যাচারী ও জালিম মানুষদের মৃত্যুতে সুখানুভূতি সৃষ্টি হয়।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ذو الجلال والإكرام وأتوب إليه
এবার এই সূরার 30 থেকে 33 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই চার আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন।
ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহীন মিন ফিরআউন إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين
আর অবশ্যই আমি বনি ইসরায়েলকে লাঞ্ছনাদায়ক আযাব থেকে উদ্ধার করেছিলাম, উদ্ধার করেছিলাম ফেরাউনের আযাব হতে। নিশ্চয় সে ছিল উদ্ধত ও সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আমি জ্ঞাতসারে বিশ্ববাসীর উপর ওদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, আর আমি তাদেরকে আমার ক্ষমতার এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা।
আল্লাহ নবী হযরত মুসা আলাইহিসসালাম দাম্ভিক রাজা ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ফেরাউন ছিল একজন জালিম ও রক্তপিপাসু শাসক। সে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মনে করত এবং অপচয় ও সীমালঙ্ঘনে ছিল সিদ্ধ হস্ত। সে বনী ইসরায়েল জাতির উপর চরম নির্যাতন চালাত এবং এই জাতির সব সদস্যকে কৃতদাস করে রেখেছিল। ফেরাউন বনী ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত এবং দাসী বানিয়ে রাখার জন্য কন্যা সন্তানদের জীবিত রাখত। মিশরে ক্ষমতায় থাকা ফেরাউন ও তার কিপ্তি বংশের লোকেরা বনী ইসরায়েলকে দিয়ে কঠোর পরিশ্রমের কাজ করাত এবং এজন্যে তাদেরকে কোনো পারিশ্রমিক দিত না।
কিন্তু আল্লাহ তাআলা অবশেষে হযরত মুসা আলাইহিসসালামের হাত ধরে এই নির্যাতিত বনী ইসরায়েল জাতিকে নিষ্ঠুর ও রক্ত পিপাসু ফেরাউনের হাত থেকে উদ্ধার করেন। বনী ইসরায়েল শুধু ফেরাউনের হাত থেকে মুক্তিই পায়নি, সেই সঙ্গে ফেরাউনের সাজানো গোছানো রাজ্য ও শাসনভারও তাদের হস্তগত হয়। ফলে তারা বিশাল এক সাম্রাজ্যের মালিক হয়ে যায়। পার্থিব এসব সম্পদ ও ক্ষমতার পাশাপাশি আল্লাহ তাআলা এই জাতিকে এমন আরও কিছু দান করেন যা তাদের পরীক্ষার কারণ হয়ে যায়। আসমান থেকে তাদের জন্য মান্না ও সালোয়ার মতো ঐশী খাদ্য আসতে থাকে যার কথা সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে।
এটি আল্লাহ তাআলার অমোঘ নিয়ম যে তিনি কাউকে নিয়ামত রাজে দান করে এবং কাউকে বিপদে ফেলে পরীক্ষা করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বিপদ ও কষ্ট দিয়ে যেমন মানুষকে পরীক্ষা করেন, তেমনি ধন সম্পদ শক্তি ও ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। কাজেই বনী ইসরায়েল জাতি যখন ফেরাউনের অত্যাচারে নিষ্পশিত হচ্ছিল, তখনও তারা ঐশী পরীক্ষার সম্মুখীন ছিল এবং এরপর যখন তারা মিশরের ক্ষমতাধর জাতিতে পরিণত হয়, তখনও বিষয়টি ছিল তাদের জন্য পরীক্ষা। কিন্তু তারা আল্লাহর নিয়ামতের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
এই চার আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, যে জাতি আল্লাহর রাসুলকে সহযোগিতা এবং তার প্রদত্ত শিক্ষা অনুসরণ করবে, তারা অত্যাচারী শাসকের কবল থেকে মুক্ত হতে পারবে। দুই, যে কোনো জাতি খোদাদ্রোহিতা ও মারাত্মক পাপ কাজে নিমজ্জিত হয়ে গেলে তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। তিন, কাউকে আল্লাহ অনেক নিয়ামত দান করলে সেগুলো তার জন্য পরীক্ষা, এই নিয়ামত আল্লাহর কাছে তার প্রিয় হওয়ার নিদর্শন নয়।
এবারে সূরা দুখানের ৩৪ থেকে ৩৬ নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين فأتوا بآبائنا إن كنتم صادقين
نشجوي أورا أرثت مشركرا بولي আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা পুনরুত্থিত হব না। অতএব তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমাদের পিতৃপুরুষদেরকে ফিরিয়ে নিয়ে এসো।
ফেরাউন ও বনী ইসরায়েল জাতির ঘটনা শেষ হওয়ার পর এই তিন আয়াতে আবার মক্কার মুশরিকদের প্রসঙ্গে ফিরে আসা হয়েছে। এখানে পরকালে অবিশ্বাসী কাফেরদের বক্তব্য তুলে ধরা হয়েছে। মক্কার কাফেররা বলত, আমাদের চোখের সামনে মানুষের যে মৃত্যু হয় এটি শেষ কথা, মৃত্যু পরবর্তী জীবন বলে আর কিছু নেই, আর আবার জীবিত হওয়া বা সেই জীবনের হিসাব নিকাশ সত্য হওয়া তো প্রশ্নই আসে না। তারা তাদের এই বিশ্বাসে এতটা অটুট ছিল যে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, মৃত ব্যক্তিরা আবার জীবিত হবে বলে তুমি যে কথা বলছ তা যদি সত্য হয় তাহলে বহু বছর পূর্বে মরে যাওয়া আমাদের পূর্বপুরুষদের আবার জীবিত করে দেখাও। কিন্তু তাদের এই বক্তব্য ভ্রান্ত, কারণ আল্লাহ তাআলা পরকালে শাস্তি ও পুরস্কার দেওয়ার জন্য মানুষকে জীবিত করবেন। এই দুনিয়ায় আরেকবার জীবিত করা আল্লাহর বিধান নয়। তারপরও যদি ধরে নেই যে আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পিতৃপুরুষদেরকে এই দুনিয়াতেই জীবিত করে দেখাতেন, তখন তারা বিষয়টিকে জাদু বলে উড়িয়ে দিত এবং আল্লাহর প্রতি ইমান আনত না।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, ইসলাম বিরোধীদের দৃষ্টিভঙ্গি হুবহু তুলে ধরে তার যুক্তিপূর্ণ উত্তর দেয় পবিত্র কোরআনের শিক্ষা পদ্ধতি। এ পদ্ধতিতে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়। দুই, কারো পক্ষে দলিল প্রমাণ উপস্থাপন সাপেক্ষে পরকালীন জীবনকে অস্বীকার করা সম্ভব নয়, কিন্তু কাফেররা যুগে যুগে তাদের এই দাবিতে অটল রয়েছে। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদের সংখ্যা বেড়ে 53, প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় 6 ইহুদিবাদী খতম, নজিরবিহীনভাবে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে ফিলিস্তিনি ট্যাঙ্ক বিধ্বংসী ব্যবহার করল ফিলিস্তিনি যোদ্ধারা, হামাস নেতা বলেন যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শোক ও সমবেদনা জানিয়ে মাহমুদ আব্বাসকে চিঠি, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা মোহাম্মদ কামরুজ্জামান। এবারে আরও একটি খবর। ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের যেসব প্রতিরোধ যোদ্ধা লড়াই চালাচ্ছেন তাদের প্রতি ইয়েমেনের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলীতে প্রতিরোধ অক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করছে ইয়েমেনিরা। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।